ABC Radio 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছে শারমিন। আজকে প্রথম যে কাহিনীটি শুনবো, কাহিনীর নাম হচ্ছে কে হাসে, লিখেছেন মনজিল সেন আর পড়ে শোনাবে সেতু। এখন শুনবেন আজকের প্রথম গল্প, অর্থাৎ কে হাসের প্রথম পর্ব। তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসছি, তাই সঙ্গেই থাকবেন।
সেদিন ছিল কোজাগুড়ি পূর্ণিমা, ঘরে ঘরে লক্ষ্মী পূজা, বারোয়ারি পূজা তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি, খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর রাত্রি। আমি উঠেছিলাম ধর্মশালায়, দুবেলা বাইরেই খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলের রান্না বেশ ভালো, রকমারি পদ পাওয়া যায়, তক্ত থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, কপির তরকারি, রুই, পার্শে, ভেটকি, নানা রকম মাছ, ডিমের ডালনা, মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোনায় জানালার ধারে একটা ছোট্ট টেবিলের সামনে বসলাম, মুখোমুখি দুটো চেয়ার, দুজনে খেতে বসতে পারে। আমি জানলার দিকে পিঠ রেখে বসেছিলাম। হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত, তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটি বলল, একটু দেরি হবে, ভাত ফুরিয়ে গেছে, উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে। খদ্দেরের বেশ ভিড়, আমার আগে এসেও অনেকেই ভাতের আশায় বসে আছে। ঠিক তখনই একজন ঢেঙ্গা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স 30-এর মাঝামাঝি কি তার একটু বেশি হবে। কণ্ঠিত ভাবে তিনি বললেন, আমি যদি এখানে বসি আপনার কি কোনো অসুবিধা হবে? আমি বলে উঠলাম, না না, এটা তো দুজনের টেবিল। যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাতছাড়া হলো বলে আমি মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন, তারপর একটু ইতস্তত করে বললেন,
আপনাকে আগে কখনো এখানে দেখিনি, বেড়াতে এসেছেন তাই তো?
হ্যাঁ, আমি জবাব দিলাম,
কলকাতা থেকে নিশ্চয়ই?
আমি ঘাড় দোলালাম,
আমার বাড়িও কলকাতায়।
ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস সেরে বললেন,
গত 7 বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি।
কলকাতায় কোথায় আপনার বাড়ি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম।
ভবানীপুর, কালীমোহন ব্যানার্জি লেনে, ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে।
আরে আমিও তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশগায়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায়, ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে। আমাদেরও তাই হলো, কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই তো বললেন নাকি?
হ্যাঁ,
বীরেশ্বর বাবু জবাব দিলেন,
এখানে আছি 2 বছর, তার আগে 1 বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম।
সে তো খুব ভালো চাকরি, আমি না বলে পারলাম না। শুনেছি রাজার হালে থাকা যায়, তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল?
বীরেশ্বর
বাবু দুবার মাথা নাড়লেন,
আমি ছেড়ে দিয়েছি।
সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি?
তাও না।
ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন,
আপনাকে সব খুলে বলছি, মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না, সবাইকে সবকিছু বলাও যায় না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন, সহানুভূতিশীল মানুষ। বিশেষ করে আপনি আমার পাড়ার লোক, আপনাকে বলতে আমার আপত্তি নেই। অবশ্যই আপনার যদি শুনতে কোনো আপত্তি না থাকে তবে।
মোটেই না, আমি হেসে বললাম। হাড়িতে চাল ফুটছে, ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে?
আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন অলৌকিক, তেমন কিছুই।
আমি কিছু বলার আগেই একটি ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন।
এখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম,
ভদ্রলোক শুরু করলেন।
আমার স্বাস্থ্য খুবই ভালো ছিল, একসময় খুব মারদাঙ্গাও করতাম, সাহসের কোনো অভাব ছিল না আমার। সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ, ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবেলা করতে হয়। আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি নয় মশাই, শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না।
অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয়, কৃষি বিজ্ঞানের আমি একজন স্নাতক। আমার বাংলোটা ছিল বেশ বড়, সেখান থেকে মাইলখানেক দূরে কুলি কামিনদের বস্তি। বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম, সে জুতো পালিশ থেকে রান্না বান্না সবই করত, খুবই চৌকস ছেলে। আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া। পোড়ো বাড়ি বলছি এই জন্যই যে বাড়িটার চুন পলস্তারা সব খসে পড়ে ইটগুলো যেন দাঁত বার করে রয়েছে, কার্নিশের এখানে ওখানে বট অশ্বথের চারা। বাড়িটা দোতলা, আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয়, দরজা জানালা সবসময় বন্ধই থাকতো, বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না। চারিদিকে সবুজ আর সবুজ, কলকাতা থেকে এসে জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেল। কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলি কামিনরা আমাকে বেশ সমীহ করেই চলছিল, বেশ ভালোই কাটছিল দিনগুলো। রাত্রে ময়দার রুটি আর হাঁস, মুরগি কিংবা হরিণের মাংস, খাসা রান্না করত ছেলেটা। প্রায় এক মাস কেটে গেল, সেদিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমা চাঁদের রূপই আলাদা, বড় বড় আকাশ সহ বাড়ি নেই, শুধু বাগান আর বাগান, তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপালী সুধায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না। চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে, কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হৈহুল্লোড় চললেও আমার বাংলোয়ের চৌহদ্দির মধ্যে জনমনেশ্বের সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ নিঝুম পরিবেশ, রাত 8টার মধ্যেই আমি শুয়ে পড়তাম, সারাদিনের খাটাখাটুনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম একেবারে। সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল, বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে, আমি অবাক হলাম, এত রাত্রে কে হাসে, এখানে লোকজন নেই, তাছাড়া ওই জায়গাটা চা বাগানের সম্পত্তি, বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা তো নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠলাম, টর্চটা হাতে নিয়ে বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলোই যেন বন্যা বয়ে যাচ্ছে, তখনই আবার সেই হাসিটা ভেসে এলো। কে কে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম, চারিদিকে খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি মানে হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম, ঘড়িতে দেখলাম 10:15। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কিনা, সে বললে যে সে শোনেনি। আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল, তার হাসি শুনেছে হয়তোবা। ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিক পক্ষ খুবই খুশি, একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার্পণ্য করলেন না। আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমারও আর বাকি রইল না। আরো এক মাস কেটে গেল, আবার এলো পূর্ণিমা, সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ, বিকট সে হাসি, প্রকৃতস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হলে হয়তো ভয়ে সিটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে করা। ঘড়িতে দেখলাম 10:00। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আগের বারের মতো এবারও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল। ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না। শুধু বুঝলাম পূর্ণিমায় রাত ছাড়া ওই হাসি শোনা যায় না। পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি। আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুত ভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারলাম ও মনে করছে যে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে, তাই ওকে আর ঘাটালাম না। পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা। এবার আমি কান চেপে শুয়েই রইলাম। আর কেউ ওই বিদঘুটে হাসি শুনতে পায় না কেন তা আমার বোধগম্য হল না। একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি, কিন্তু সে চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম। পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটা আমাকে জানতেই হবে, নইলে আমি হয়তো পাগলই হয়ে যাব। সেদিন রাতে ইচ্ছে করেই আমি জেগেছিলাম, তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম। কুয়াশা, কুয়াশা, কুয়াশা।
Number one for entertainment. Real, only for you.
Kuasha.
এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে, কিন্তু ওটা পরিত্যক্ত, কেউ থাকে বলে তো শুনিনি, কাউকে চোখেও পড়েনি আমার। তবে কি রাতে দুষ্টু লোকেরা ওখানে এসে জড়ো হয় নাকি? চোরাই কারবারিদের একটা গোপনের ডাক। বাড়ির সব দরজা জানলা বন্ধ, সদর দরজায় বড় এক তালা, ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না। আমি কি করব মন স্থির করতে না পেরে ফিরে এলাম। পরদিন অফিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম যে ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কিনা। তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন। বছর ৪০ আগে ওই বাড়িতে দুই ভাই থাকত, তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি, লোকজনের সঙ্গে মেলামেশাও তারা করত না। ওই বাড়িটা ছিল টি স্টেটের মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ, তাকে দোতলার একটি ঘরে সেকলে বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল। সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত, বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি। তখন তাকে চাবুক মারতে হতো, চাবুক খেতো আর অট্টহাসি হাসত সেই ভাই। ভয়ঙ্কর ছিল সেই হাসি। ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল। তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে। সে তখন ঘুমিয়েছিল। আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল, কিন্তু সেও ছিল খুবই বলিষ্ঠ। সেদিন রাত্রে আমার দাদা ওখানে ছিল না, দরকারি কাজে শহরে গিয়েছিল। পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল, আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে। পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে, দুজনেই মৃত। তারপর থেকেই ওই বাড়িটা ওভাবেই পড়ে আছে। দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। এই হলো বাড়ির ইতিহাস। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নিমন্ত্রণ করলাম। রাত্রে খাওয়া দাওয়া করবেন আর থাকবেন। খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম, ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাতি, কেমন করে কপরদক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্পই করছিলেন। আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে আর পারছিলাম না। ঠিক ১০টার সময় ভেসে এলো সেই বিকট হাসি।
আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। তিনি কিন্তু নির্বিকার, খাচ্ছেন আর তার জীবনে বলে যাচ্ছেন। আমি একটু উত্তেজিত হয়েই বললাম, আপনি কি শুনতে পাচ্ছেন?
কি শুনতে পাবো?
ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। একটা একটা হাসি শুনতে পাচ্ছেন না আপনি?
হাসি? কার হাসি?
ভদ্রলোক এদিক ওদিক তাকালেন।
কই, আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না।
একটু কান পেতে শুনুন মশাই, আমি অসহিষ্ণু গলায় বললাম, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভদ্রলোক ভুরু কুচকে মনোসংযোগ করবার চেষ্টা করলেন, তারপর ঘাড় নেড়ে বললেন,
আপনি বোধহয় ভুল শুনছেন, কেউ হাসেনি, ওটা আপনার মনের ভুল মশাই।
ভুল শুনেছি? আমার এবার ধৈর্য চ্যুতি ঘটল, প্রায় চিৎকার করে বললাম, প্রত্যেক পূর্ণিমার রাতে আমি এই হাসি শুনছি, আর আপনি বলছেন আমার মনের ভুল? ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন। চোখে মুখে ভয়ের চিহ্নও দেখতে পাচ্ছি, বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন তিনি। আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেয়ে নিলাম। পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন। মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা এ কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। হেড অফিস থেকে ওই ব্যাপারে একজন খোঁজ খবর করতে এলেন। তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না, ফলে চাকরিটা রয়েই গেল। একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো, আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না। পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম যে একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই রাতে আমি প্রস্তুত হয়েছিলাম। হাসি শুরু হবার সঙ্গে সঙ্গেই এই বাড়ির দিকে দৌড়ালাম। আমার বাঁ হাতে 5 ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার। বাড়িটা সামনে আসতেই হাসি থেমে গেল। আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম, তারপর সদন দরজায় এক লাথি মারলাম, পুরনো দরজা, আর আমার প্রচন্ড পদাঘাতে দরজার একটা পাল্লা ভেঙে পড়ে আলো। আমি ভেতরে ঢুকলাম, চারদিক টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলোর স্তর জমেছে মেঝের উপর, কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পর ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধুলিকণা উঠতে দেখলাম। তারপরই হঠাৎ দোতলা একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করে হাসল। আগেই বলেছি যে আমার ছিল দুর্জয় সাহস, এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে 2-3 সিঁড়ি টপকে দোতলায় উঠলাম। তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম। দরজাটা ভেজানো ছিল, দড়াম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে ওদের আসল মতলব, তবে তা আমি ভেঙে দেব, এই ছিল আমার সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম, ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই, ফাঁকা শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম, হঠাৎ একটা অশরীরী অনুভূতি আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করছি। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বিরাজবাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক ঢোক জল খেলেন, তারপর গ্লাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন, বোধহয় 2-3 আমি ওই ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই। তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুর্দার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম, আর তখনই আবার শুরু হলো সেই হাসি, শরীরে রক্ত হিম করা বিভৎস হাসি। আমার মতো সাহসী পুরুষেরও সিঁড়ি দ্বারা বেয়ে যেন বরফ গলা জলের ধারা নেমে গেল। কোন রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম, সারা রাত আর ঘুমোতেই পারিনি। এরপর প্রত্যেক পূর্ণিমা রাতে
ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত, আর আমি দু কান চেপে বিছানায় ছটফট করতাম। ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করল। হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাত, আমার সম্বন্ধে আড়ালে ফিসফাস করত। এক বছর কোন রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম, কিন্তু আর পারলাম না। চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম, একটা চাকরি জুটিয়ে নিলাম, সেই থেকে এখানেই আছি। কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। আত্মীয় স্বজনদের মধ্যে থাকলে আপনার শরীর মন দুই ভালো হয়ে যেত।
সেখানেই তো মুশকিল মশাই,
বীরেশ্বর বাবু ম্লান হাসলেন।
আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে সেটা আমি সইতে পারবো না।
কিন্তু তারা কেন তা ভাববেন? আমি অবাক হয়েই বললাম, আর তো আপনি সেই হাসি শুনছেন না, ওখান থেকে তো আপনি চলে এসেছেন।
সেটাই তো হচ্ছে কথা,
ভদ্রলোক বললেন,
এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি। পূর্ণিমার রাত দশটায় এখানে বসেও সে হাসি আমি শুনতে পাই। পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, ওই হাসি আমাকে মুক্তি দেবে না।
সে কি? আমি স্তম্ভিতের মতো বললাম। ভদ্রলোক জানালার দিকে মুখ করে বসেছিলেন, হঠাৎ বলে উঠলেন,
ওই দেখুন পেশেন্ট, ফিরে আকাশের দিকে দেখুন।
আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপালি থালার মতো একটা কোজাগারি পূর্ণিমার চাঁদ। তারপরই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম। তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে, কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর্তকণ্ঠে বললেন,
শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সেই হাসি?
তিনি দুহাত দিয়ে দোকান চেপে ধরলেন। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা। শান্ত হন, আমি বললাম, আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন, এটা আপনার মনের রোগে দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন,
আপনিও বোধ হয় আমাকে পাগল ভাবছেন।
কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন? কি? আমি জানতে চাইলাম। বীরেশ্বর বাবুর দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সেই পাগল। হোটেলের ছোকরা এসে আমাদের সামনে দুথালা ভাত নামিয়ে দিয়ে এল, গরম ভাত, ধোঁয়া উঠছে।
কুয়াশা
এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল কে হাসে, লেখক মঞ্জিল সেন, আর পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আজকের কুয়াশার দ্বিতীয় কাহিনীর, অর্থাৎ মূল কাহিনী, যার অপেক্ষা আপনারা আছেন। আজকের গল্পটি লিখেছেন অভ্র আহমেদ। আসুন তাহলে আজকের কাহিনীর প্রথম পর্ব শুনব, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM, যেখানে চলছে কুয়াশার, সঙ্গে আছি শারমিন। পৃথিবীতে সবচেয়ে মজার কাজ হয়তো বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, যদিও কারো কারো কাছে এই কাজের কোনো মূল্যই নেই। তবে মাহাদি অত কিছু ভাবে না, মূল্য অমূল্য লাভ ক্ষতি ভেবে জীবন পার করে দেওয়ার মানুষ মাহাদি না। মাহাদির মনে হয় মানুষ দিন দিন রোবট হয়ে যাচ্ছে, রোবটের মতো একই কাজ পুরো জীবন ভর করে যাচ্ছে, অফিস টু বাসা, বাসা টু অফিস। এত বড় একটা জীবন শুধুমাত্র এতটুকু কাজের জন্য ভাবাই যায় না। আর যাই হোক, অফিস টু বাসা, বাসা টু অফিস করে মানুষ ভালো থাকতে পারলেও খুশি থাকতে পারে না, আর খুশি থাকাটাই বড় কথা। মানুষ যেভাবে খুশি থাকে মানুষকে ঠিক সেভাবেই থাকা উচিত। রাত ঠিক 8:30, মাহাদি আর তার বন্ধুদের আড্ডা বেশ জমে উঠেছে। তাদের মধ্যে নীরব পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করছে একটা এনজিওতে, আর লিমা হলো এই আড্ডার হোস্ট। এই আড্ডা প্রতিদিনই চলে, যার যেদিন সময় হয় সে সেদিনই চলে আসে। কিরে নীরব, তোর চাকরি কেমন চলছে?
সত্যি দোস্ত, এই চাকরিটার মতো আর কোনো চাকরি হয়ই না রে। চাকরিটা বেশি জোস, সপ্তাহে 4 দিন, প্রতিদিন 4 ঘন্টা করে অফিসে থাকি আর 1 ঘন্টা মাত্র কাজ করি।
আর 3 ঘন্টা কি ক্লাসের মতো ওখানেও ঝিমাস নাকি?
তোরা যাই বলিস, 1 ঘন্টা কাজ করি বা 4 ঘন্টাই কাজ করি, প্রতি মাসের 1 তারিখে কিন্তু বেতন আমার হাতে চলে আসে।
শোন, তুই তো বেতন পাইলে আর আমাদের চিনিস না, তোকে খুঁজেই পাওয়া যায় না। তোর আবির্ভাব ঘটে প্রতি মাসের 20 তারিখের পর।
হ্যাঁ, আমি যে কবে একটা চাকরি পাবো?
তুই জীবনেও চাকরি পাবি না। লিমা নামের মানুষগুলি কুফা, তাদের কপালে চাকরি হয় না। তবে ব্যবসা করতে পারিস।
আরে ও তো প্রতিদিন একটা করে চাকরি পায়, তবে তা স্বপ্নে।
যাই হোক, তাই তো। শোন, স্বপ্নে চাকরির মধ্যে ফিলিংস আছে, এক এক দিন এক এক চাকরির স্বাদ গ্রহণ করতে ভালোই লাগে।
তো গতকাল কি চাকরি পেয়েছিলি শুনি?
আরে জোস একটা চাকরি পাইছিলাম, ইনফ্যাক্ট কালকের স্বপ্নে তোরাও ছিলি।
আগে তো বল চাকরিটা কি?
পুলিশের চাকরি।
তাই তুই পুলিশের চাকরি? পুলিশের চাকরি
তুই পাইলি? পুলিশের চাকরি?
আজব তো, এখানে হাসির কি হলো? আমি কি পুলিশ হতে পারি না? তোরা হাসি থামাবি? আচ্ছা শোন না, পরের কাহিনী শোন।
বলেন পুলিশ আপা, আপনার পুলিশ কাহিনী বলেন।
না থাক, কাল বলবো, আজ তোরা বরং হেসে নে।
ঠিক আছে পুলিশ আপা।
আর আজ আমরা শুনবো আমাদের মাহদি ভাই স্বপ্নে কি দেখে।
আমি আমার জীবনে শেষ কবে স্বপ্ন দেখেছি তাই জানি না।
বাহ, তার মানে তুই বলতে চাস তুই স্বপ্ন দেখিস না?
ঠিক তাই।
মিথ্যা কথা বলার কোনো দরকার নেই, আমি ভালো করে জানি তুইও প্রতিটা মানুষের মতো কিছু না কিছু ঘুমিয়ে ঘুমিয়ে দেখিস।
সত্যি বলছি, আমি দেখি না, আর দেখলেও মনে রাখতে পারি না।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা বাদে অন্য কিছু বল। বন্ধুদের সাথে আড্ডা শেষ করতে করতে 11টা বেজে গেল, বাসায় ফিরতে ফিরতে 12টা। মাদ্রিকাল সকালবেলা তেমন কোনো কাজ নেই, তাই দেরি করে ঘুমালেও কোনো সমস্যা নেই। বাসায় এসে চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ল মাহাদি। হাজার ক্লান্তি মারিয়ে স্বস্তির ঘুম। হঠাৎ মাহাদির কানে এলো কলিং বেলের শব্দ। ঘড়িতে সময় 6:30, কেউ একজন কলিং বেল টিপেই যাচ্ছে। এত ভোরে কলিং বেলের শব্দ কানে আসতে যে কারোরই মেজাজ বিগড়ে যাবে। কলিং বেলের শব্দ শুনে বিগড়ানো মেজাজ নিয়ে উঠে এলো মাহাদি। মাহাদি এখানে একাই থাকে, তার পরিবারের সবাই USA-তে, 2 বছর পরপর আসে বাংলাদেশে। মাহাদি যে ক্লিশের টানে আজও বাংলাদেশে পড়ে আছে তা সে নিজেও জানে না, তবে এবারের ইয়ার ফাইনাল শেষ হলে USA-তে চলে যাবে বলে ভাবছে মাহাদি। কলিং বেল বেজেই যাচ্ছে, দরজা খুলতে মাহাদি যা দেখলো তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরা অপরূপ একটা মেয়ে। মেয়েটিকে ডানা কাটা নীল পরীর মতো লাগছে। মেয়েটির আশেপাশে কুয়াশা ভিড় করে আছে। দরজার বাইরের মানুষটির সাথে সাথে দরজার বাইরের জগৎটাকে অপরিচিত মনে হচ্ছে। মাহাদির মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই কি তাহলে স্বপ্ন? মাহাদির চোখ মুছে আবারও ভালো করে তাকালো মেয়েটির দিকে। মেয়েটির হাতে লাল নীল কাগজে মোড়ানো একটি বাক্স। মাহাদি কি বলবে অথবা তার কি বলা উচিত সে কিছুই বুঝে উঠতে পারছে না।
আপনি কি মাহাদি হাসান?
জি, আমি মাহাদি হাসান।
শুভ জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনলাম না।
সত্যি কি চিনতে পারছেন না আমায়?
আমি ঠিক মনে করতে পারছি না।
পৃথিবীতে অনেক কিছুই আছে যা মানুষের মনে পড়ে না, হয়তোবা কোনোদিনও পড়ে না। কিছু মানুষ থাকে যারা দূর থেকেই দেখে যায় তার প্রিয় মানুষদের। সে যাই হোক, এই নিন আপনার জন্মদিনের উপহার।
সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না। আসুন, ভেতরে আসুন।
না, আজ থাক, অন্য একদিন।
এক কাপ চা তো খেয়ে যাবেন।
আপনি কি একদিনে আমাকে বিদায় করে দিতে চাচ্ছেন?
না না, তা হতে যাবে কেন?
আপনার সাথে আমার হয়তোবা আবার দেখা হবে। আজ আমি আসি, সব স্বপ্ন বাসা বাঁধুক আপনার ঘরে। ভালো থাকবেন, আসি।
এখনো বেজে চলেছে। মাহাদি বিছানা থেকে উঠে বসল। তার মানে একটু আগে মাহাদি যে সুন্দরী মেয়েটাকে দেখেছে তা নিতান্তই একটা স্বপ্ন ছিল। আসলে এমন মেয়ে বাস্তবে নেই। আচ্ছা, এমন কি হতে পারে না একটু আগে স্বপ্নটা এখন বাস্তব হতে যাচ্ছে? মাহাদি দেয়ালের ঘড়িটার দিকে তাকালো, 9টা বাজে। তাড়াহুড়ো করে দরজার সামনে গেল মাহাদি। এবার যদি ওই মেয়েটি দরজার ওপাশে থাকে তাহলে মনে করে তার ঠিকানা রেখে দিবে। দরজার ওপাশের মানুষটি সম্পর্কে জানার তীব্র আগ্রহ বুকের ভেতর ছটফট করছে মাহাদির। রাতে দরজায় তালা দিয়ে ঘুমায় মাহাদি। সে তালাটি তাড়াহুড়ো করে খুলল। দরজা খুলতে সব আকাঙ্ক্ষার অবসান ঘটল। দরজার ওপাশের মানুষটি কমলা খালা, রান্না করতে এসেছেন। তিনি প্রতিদিন একবার এসে 3 বেলা রান্না করে দিয়ে যান। মাহাদি খুব বেশি স্বপ্ন দেখে না, আর দেখলেও মনে রাখতে পারে না। আজকে স্বপ্নটা তার মনে আছে, তবে অদ্ভুত বিষয়টা হচ্ছে আজ তার জন্মদিন। তার জন্মদিনের প্রথম শুভেচ্ছা দিয়েছে অতি রূপবতী একটি মেয়ে। এমন সুন্দর মেয়ে তার জীবনে সে আর একটিও দেখেনি। মেয়েটির সাথে আবার কোনোদিন দেখা হলে ছুঁয়ে দেখবে মেয়েটি আসলেই মানুষ না অন্য কিছু। না, মেয়েটির সাথে আবার দেখা হওয়ার সম্ভাবনা নেই, কারণ মেয়েটি স্বপ্ন জগতের বাসিন্দা, আর স্বপ্ন এক রহস্যময় জগৎ। কমলাখানা রান্না করতে রান্নাঘরে চলে গেল। মাহাদি তার নিজের ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল। হঠাৎ মাহাদি লক্ষ্য করল তার পড়ার টেবিলে লাল নীল কাগজে মোড়ানো একটি বাক্স। এই বাক্সটি মাহাদি দেখেছিল ওই মেয়েটির হাতে। স্বপ্নী মেয়েটি তার জন্মদিনের উপহার হিসেবে এই বাক্সটি দিয়েছিল মাহাদিকে। যদি মেয়েটি স্বপ্নে এসেই থাকে তাহলে বাক্সটি কি করে বাস্তবে চলে আসতে পারে? তাহলে কি মেয়েটি সত্যি এসেছিল? আবারও বেজে উঠল সেই বিরক্তিকর কলিং বেল। মাহাদি আবার উঠে গেল দরজা খুলতে।
কে?
আরে বেটা, দরজা খোল। আমি।
ও নীরব,
কেন, অন্য কেউ আসার কথা ছিল নাকি?
আরে আয় আয় ভেতরে।
ওই তোকে পরশু যে খাতাটা দিয়েছি ওটা দে, আমার একটু লাগবে।
এই যে, একটু না পুরাই নে, আমারও লাগবে না।
কি রে, এ বক্সটা কিসের? গিফট নাকি?
হুম,
কিসের গিফট?
জন্মদিনের।
ও সরি সরি, ভুলেই তো গিয়েছিলাম, আজ তো তোর জন্মদিন। হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড।
হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না।
সরি বলিস তো। আচ্ছা শুনি, এত সকালে কে এত যত্ন করে তোকে উপহার দিয়ে গেল? স্পেশাল কেউ নাকি? কিরে, কোনোদিন তো বললিও না।
আরে তেমন কেউ না।
তেমন কেউ না মানে?
আরে একটা মেয়ে এসে দিয়ে গেল আর কি। মেয়েটাকে আমিও চিনি না।
ও, এই ব্যাপার?
আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটি বাস্তবে আমার কাছে আসেনি, এসেছে স্বপ্নে।
স্বপ্নে মানে?
ওকে, তোকে পরে সব বুঝিয়ে বলবো। এখন চল বক্সটা খুলে দেখি ভেতরে কি আছে।
তুই খোল তোর গিফট।
আরে এটা তো একটা বই।
কি বই এটা?
বইয়ের নাম আ ড্রিম ফর ইউ।
বাহ, নামটা কিন্তু জোস।
দেখ দেখ, ভিতরে সবগুলো পাতাই তো সাদা, মানে কিছুই লেখা নেই।
দেখি এদিকে দে তো, এটা আবার কেমন বই, কোনো কিছুই লেখা নেই।
দাদা দাদা, শেষ পৃষ্ঠায় আবার যা তো।
হ্যাঁ, এখানে কি যেন লেখা আছে, পড়ত? পড়ব কি করে, এটা তো বাংলা অথবা ইংরেজিতে লেখা না, হিন্দি হলেও পড়তে পারতাম, কিন্তু এটা কোন দেশের ভাষা?
তাই তো, এটা কি চীনা ভাষা?
দেখে তো মনে হচ্ছে না।
প্রতি রাতে ঘুমোবার আগে মাদি ভেতর থেকে তালা দিয়ে তারপর ঘুমোতে যায়, আর দরজা খুলতে হলে আগে তালা খুলতে হবে। তার স্পষ্ট মনে আছে, কমলা খালা আসার আগে সে আর তালা খোলেনি। মেয়েটির জন্য যখন দরজা খুলতে যায় মাহাদি, তখন দরজায় তালা ছিল না, তার মানে তখন সে স্বপ্নের মধ্যে ছিল। তবে ওই উপহারটা, ওটা কিভাবে ঘরে চলে এলো? তবে কি সত্যি মেয়েটা এসেছিল? আর উপহারের একটা বইয়ের মধ্যে তেমন কিছু লেখা না থাকার কারণটা কি হতে পারে? শুধুমাত্র শেষ পৃষ্ঠায় অন্য কোনো ভাষায় কিছু একটা লেখার পেছনে রহস্যটাই বাকি, কিছুই বুঝে উঠতে পারছে না মাহাদি। সারা দিন শেষে আবার জমে উঠল সেই বন্ধুদের আড্ডা, সাথে চলছে চা। এ এক অমৃত স্বাদ। মাহাদির মা যখনই ফোন করবে বার বার করে বলে দেয় বাইরের কোনো কিছু যেন না খায়, কিন্তু মাহাদির বিশ্বাস পৃথিবীর সবচেয়ে বেশি স্বাদ মিশে আছে এই নোংরা খাবারগুলোতে। আর বিশ্বে যদি সুস্বাদু পানীয়র কোন প্রতিযোগিতা হয়, তাহলে একতরফা ভাবে আমাদেরই চা প্রথম স্থানে থাকবে। এসব ভাবতে ভাবতে আনমোনা হয়ে চায়ের দিকে তাকিয়ে আছে মাহাদি।
কিরে, চা কি খাবি নাকি চা দেখেই সময় কাটিয়ে দিবি?
প্রথম থেকেই তুই বেশ চুপচাপ, কাহিনী কি বলতো? যে মেয়ে উপহার দিয়ে গেছে তার কথা ভাবছিস নাকি?
আরে না।
ওয়াও, কোন মেয়ে? প্লিজ স্কুলে বল না।
আরে, সকালবেলা ওরে একটা মেয়ে এসা জন্মদিনের গিফট দিয়ে গেছে।
ও তাই না? খুব ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে বুঝি?
তোরা যা ভাবছিস তেমন কিছুই না।
হুম, বুঝলাম।
তুই আবার কি বুঝলি?
মন উড়ু উড়ু, উদাস হাওয়া বইছে চারিদিকে, আর চা দেখে জীবন পার, সব চলছে স্লো মোশনে, বুঝি বুঝি।
দেখ, ফাজলামি করবি না,
চালিয়ে যাও মামা, নো ফাজলামি। তবে যাই বলিস, মেয়েটা কিন্তু বেশ চালাক।
চালাক মনে হলো কেন?
এই যে গিফটের থেকে বক্স বড়, আর এক পাতার বই
দিছে যে তাই তো অনেক, তোরা তো তাও দিলি না।
আচ্ছা, মেয়েটা কি খুব সুন্দরী নাকি রে?
হ্যাঁ, অপরূপ বলতে যা বোঝায় তার চেয়েও সুন্দরী।
তুমি তো দেখি ভালোই কথা বলতে জানো।
প্রেমে পড়লে এমনই হয়।
দেখ দেখ কেমন লজ্জায় লাল হয়ে গেছে মাহাদি।
তোরা কিন্তু একটু বেশি বেশি বলছিস, ওই মেয়ে আমার কিছুই না।
তা তো বুঝতেই পারছি।
বাসায় ফিরতে ফিরতে আজও 12টা বেজে গেল। খাওয়া দাওয়া শেষ করতে দু চোখে ঘুম জড়িয়ে ধরল। ঘুমে তলিয়ে যাচ্ছে মাহাদি। আধো আলো আধো অন্ধকার, এক আলো ছায়া খেলা। হঠাৎ চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেল। মাহাদি এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটি একটি খোলা মাঠ, আর তার সামনে খাটিয়াতে শোয়ানো আছে একটি লাশ। মাহাদির মা পাগলের মতো কাঁদছে। মাহাদির সব আত্মীয় স্বজনই আছে এখানে, সবাই লাশটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ মাহাদি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল, তার মাথার উপর যে আকাশটা রয়েছে ওটার রং নীল বা সাদা নয়, তার মাথার উপর এই আকাশটার রং লাল, গাঢ় লাল। মনে হচ্ছে আকাশে রক্তের বন্যা বইছে, লাল লাল রক্তের মেঘ উড়ে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে। লাশটার খুব কাছে দাঁড়িয়ে আছে নীরব। সে এক পা সামনে এগোতেই শুনতে পেল পেছন থেকে কেউ একজন ডাকছে। পেছন ঘুরতেই দেখল একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। এ মেয়েটা সেই রূপবতী মেয়েটাই যে মাহাদিকে জন্মদিনের উপহারটা দিয়েছিল। সময় করে জেনে নিতে হবে সে কি বাস্তবে তার কাছে এসেছিল, নাকি সেই মেয়েটিকে শুধুমাত্র একটা স্বপ্নেই দেখেছিল। মেয়েটি মাহাদির খুব কাছে চলে এলো। মেয়েটির পরনে এক নীল রঙের শাড়ি। মেয়েটি মুচকি একটা হাসি দিল। মাহাদির খুব অবাক হয়ে বলল,
আপনি এখানে?
হ্যাঁ আমি, আপনার জন্যই আসতে হলো।
আমার জন্য মানে?
সে যাই হোক, বাদ দিন। বলেন, কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি কি জানেন ওরা এভাবে কাঁদছে কেন? আর এটা কার লাশ?
এটা আপনার লাশ।
আমার লাশ মানে?
আপনি এখন একটা স্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন। এটা স্বপ্ন অথবা দুঃস্বপ্ন।
তাহলে আমি বাস্তবে মরিনি, এটা শুধুমাত্র একটা স্বপ্ন?
হয়তোবা। তবে আপনি অন্যরকম এক জগতে প্রবেশ করতে যাচ্ছেন। আগে শুধু ওই জগতে আমার একা যেতে হতো, এখন আপনাকেও যেতে হবে।
আচ্ছা, আমি কি আপনাকে চিনি?
না, চিনতেন না, কিন্তু এখন তো আপনি আমাকে চেনেন।
আপনার নামটাই তো জানা হলো না।
আমার নাম নীহারিকা।
বাহ, আপনার মতো আপনার নামটাও বেশ সুন্দর। আচ্ছা, আমার লাশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?
অন্য একটা জগতে পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
আমাদের কি যেতে হবে?
হ্যাঁ, চলুন।
আচ্ছা, সেটা কি স্বপ্নের কোন জগৎ?
হ্যাঁ।
সেখানে কি আপনিও থাকবেন?
হ্যাঁ, থাকবো তো।
আপনি কি একটা গন্ধ পাচ্ছেন?
হ্যাঁ পাচ্ছি, এই গন্ধটা আপনার শরীর থেকেই আসছে।
এটা কিসের গন্ধ?
এটা গোলাপ জলের গন্ধ।
ও, ওরা মনে হয় আমার লাশটাকে কবর দিয়ে দিচ্ছে।
আপনার ভয় করছে না?
আপনি আছেন তাই ভরসা পাচ্ছি।
আমি না থাকলে ভয় পেতেন?
মনে হয় পেতাম।
জানেন, আমাকেও এই স্বপ্নের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তখন আমার সাথে কেউ ছিল না, আমি ছিলাম একা। আমার মা বাবা আত্মীয় স্বজনদের কত চিৎকার করে ডেকেছিলাম, কিন্তু কেউই শুনেনি।
তার মানে আমি যদি এখন আমার বন্ধু নীরবকে ডাকি, সে শুনতে পাবে না?
না, কেউ শুনতে পাবে না। আচ্ছা, এখন আমাদের চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করুন।
We play the coolest music. It's ABC Radio. On air 24/7. Tune in.
Guasha.
আজকে যে কাহিনী শুনছেন কুয়াশায়, এতক্ষণ চলছিল এর প্রথম পর্ব, যেখানে আমরা দেখেছি মাহাদি নামে একটি ছেলে যে স্বপ্নে একটি বই পায় তার জন্মদিনের উপহার স্বরূপ, যে বইটি দিয়ে যায় তাকে একটি মেয়ে। আসলে ঘটনাটি বাস্তবে ঘটেছিল না স্বপ্নে, সেটা কিছুই বোঝা যায় না, কিন্তু বইটি মাহাদি ঘুম থেকে উঠে পায় এবং সে বইটির নাম ছিল আ ড্রিম ফর ইউ। যে বইটার ভেতরে আসলে কোনো কিছুই লেখা ছিল না, পুরো বইটার ভেতরে সব পাতাগুলোই সাদা, অর্থাৎ কোনো লেখা নেই তার মধ্যে। শুধু শেষের পাতায় জাপানি ভাষায় কিছু লেখা ছিল, যেটা আবিষ্কার করে মাহাদির বন্ধু নীরব। এবং এই বইটি পাওয়ার পরে মাহাদি একটা স্বপ্ন দেখে। তার স্বপ্নে সেই মেয়েটি চলে আসে যে মেয়েটিকে প্রথম সে দেখেছিল। অপূর্ব দেখতে একটি মেয়ে, যেই মেয়েটি মাহাদিকে বলটি দিয়েছিল, এবং সেই স্বপ্নে মাহাদি তার নিজের লাশ দেখতে পায় খাটিয়ায় শোয়ানো আছে, এবং যেই জায়গাতে সে আছে এটি খোলা মাঠের মধ্যে, সেখানে আকাশ একেবারে লাল, মাহাদি দেখছিল তার মা কাঁদছে, এবং একটা পর্যায়ে মেয়েটি তাকে বলে তাকেও নাকি এই স্বপ্নের মধ্যে দিয়েও যেতে হয়েছিল, তার সঙ্গে কেউ ছিল না, সে ছিল একা। সে তার আত্মীয় স্বজন বাবা মাকে অনেক ডেকেছিল কিন্তু তারা কেউ শুনিনি। সুতরাং তখন মাহাদি বলে যে সে যদি তার বন্ধু বান্ধব বন্ধু নীরবকে ডাকে সেও শুনতে পাবে না। তখন মেয়েটি বলছিল কেউ শুনতে পাবে না এবং তাকে এখন চোখ বন্ধ করতে হবে এবং চোখ বন্ধ করে এক জায়গায় তাকে নিয়ে যাবে। তারপরে কি মাহাদি কেন দেখল সে খাটিয়ে শুয়ে আছে, তার মৃত্যু হয়েছে, আর এই মেয়েটি বা কে স্বপ্নে এসে তাকে আবার চোখ বন্ধ করে স্বপ্নের ভেতরে কোথায় নিয়ে যাচ্ছে, সবকিছুই জানবো কুয়াশার তৃতীয় পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, আপনার সাথে আছি আমি আরজে শর্মি, আর আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ। মাহাদির চোখ খুলতে আলোর একটা গোলা এসে বাড়ি খেলো মাহাদির চোখে। চারদিকে সাদা সাদা আলো, সবকিছু কেমন যেন অস্পষ্ট। নেহারিকে মেয়েটি বলল কিছুক্ষণের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে চারপাশে তারা ছাড়াও অন্য কেউ আছে। একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসলো কানে, তার পরপরই আকাশ পরিষ্কার হয়ে গেল। আকাশটা আগের মতোই আছে, রক্তমাখা মেঘগুলো এখন আকাশে ভেসে বেড়াচ্ছে, চারপাশে কিছু মানুষ আছে আর এক ধরনের প্রাণীও আছে। তারা ঠিক কোন ধরনের প্রাণী অথবা তাদের কি নামে ডাকা হয় তার কোনো কিছুই মাহাদির জানা নেই, তাদের আগে কখনোই মাহাদি দেখেনি। প্রাণীগুলো অনেকটা বন মানুষের মতো দেখতে, তবে মাথাটা শিয়ালের মাথার মতো লম্বা আর বাকি শরীরটাই বন মানুষের মতো কালো লোমে ঢাকা। ওই প্রাণীগুলোর দুই তিনজনের কাঁধের ওপর বসে আছে কয়েকজন মানুষ, আর ওই মানুষগুলো কাঁদছে। হঠাৎ চারদিকে আগুন লেগে গেল, তারপর মাহাদির সামনে একটা রাস্তা তৈরি হয়ে গেল, আর সেই রাস্তা তৈরি করা হয়েছে জ্বলন্ত কয়লা দিয়ে। মাহাদি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, মেয়েটি ভয়ে মাহাদির হাত চেপে ধরল, আর ওই বন মানুষের মতো দেখতে প্রাণীগুলো হাসতে শুরু করলো। তারা দিব্যি দাঁড়িয়ে আছে সেই লালচে রঙের আগুনের কয়লাগুলোর উপর। নেহারে কেন আমি মেয়েটি বলে উঠল,
দৌড়াও দৌড়াও, আমাদেরকে এখন দৌড়াতে হবে।
এগুলো কি
জানি না ওরা কি অথবা কারা, তবে এতটুকু জানি আমরা যতক্ষণ এই স্বপ্নের মধ্যে দিয়ে যাব ততক্ষণ এই কয়লাগুলোর উপর দিয়ে আমাদের দৌড়াতে হবে।
আমার পা তো পড়ে যাচ্ছে।
আমারও, কিন্তু তবু সহ্য করতে হবে।
আপনার ভয় করছে না?
আগের মতো না, আগে আমি একাই এই দুঃস্বপ্নটা দেখতাম, এখন থেকে আপনিও দেখবেন। আপনাকে দেখে ভালো লাগছে, কিছুটা সাহস পাচ্ছে।
আচ্ছা, ওই প্রাণীগুলোর কাঁধে কি মানুষ বসে আছে?
হ্যাঁ হ্যাঁ, ওরা মানুষ।
ওরা এইভাবে কাঁদছে কেন?
এখানে এখানে যে তিনজন মানুষ আছে তারা কিছুদিনের মধ্যেই মারা যাবে।
তুমি কি শিওর?
হ্যাঁ, আর তোমার সাথে আমার আবার এই স্বপ্নে দেখা হওয়ার আগে এই মানুষগুলো মারা যাবে।
উফ উফ, আমি আর পারছি না, পা পড়ে যাচ্ছে।
আস্তে আস্তে দৌড়াও, আমাকে তোমার পাশে রাখো, আমি দৌড়াতে পারছি না।
আচ্ছা, তোমার সাথে কি আমার আবার দেখা হবে?
হ্যাঁ, বেঁচে থাকলে হবে।
আচ্ছা, বাস্তবে নাকি আবার এই স্বপ্নে?
বাস্তব জগতে দেখা হবে কিনা জানি না, তবে এই স্বপ্নের জগতে আবার দেখা হবে।
চিৎকার করে জেগে উঠল মাহাদি, ভয়ে পুরো শরীর ঝিমঝিম করছে, তার শরীরে যন্ত্রণা হচ্ছে। কয়েক মিনিট পর সে বুঝতে পারল যন্ত্রণাটা হচ্ছে তার পায়ে, পা ফুলে একাকার হয়ে গেছে, ব্যথায় পা নাড়ানো যাচ্ছে না। কি করবে কিছু বুঝতে পারছে না মাহাদি। ঘড়ির দিকে তাকাতে দেখল রাত 4টা বাজে, এত রাতে কাউকে পাওয়া যাবে না। আর মাহাদি নিচেও নামতে পারছে না, যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে সে। তার হাতের কাছে টুথপেস্ট আছে, সে তার দু পায়ে টুথপেস্ট দিয়ে সারা রাত কাটিয়ে দিল। পরদিন ফোন করে আসতে বলল নীরবকে। তবে নীরব একা এলো না, সাথে এলো লিমা। মাহাদির এই অবস্থা দেখে তো তারা আকাশ থেকে পড়লো।
আল্লাহ, তোর তাইর এই অবস্থা কেন? কি হয়েছে খুলে বলতো।
পড়াশোনা যাবে, আগে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে।
এত ব্যস্ত হওয়া লাগবে না, আগে বস।
কি বলছিস, তোর এই অবস্থা আর আমি বসে থাকবো?
রাত 4টা থেকে এই ব্যথা সহ্য করছি, প্রথমে খারাপ লাগলেও এখন অতটা খারাপ লাগছে না।
আচ্ছা দেখি রে, তোর পা দেখি,
হাত দিস না।
এই বিশ্রী ভাবে কিভাবে পুড়লো তোর পা?
স্বপ্নে।
স্বপ্নে মানে?
ও তোরা বুঝবি না।
দাঁড়া, এখনই অ্যাম্বুলেন্স খবর দিচ্ছি।
আস্তে ধীরে আস্তে বল, তেমন জরুরি কিছু না।
আচ্ছা কি হয়েছে খুলে বল না তাড়াতাড়ি।
মাদি, তোর পায়ে এখনই পানি ঢালতে হবে, না হয় বড় রকমের সমস্যা হয়ে যাবে। কিন্তু
পানি ঝালা হলো মাহাদির পায়ে, তারপর সব কাহিনী খুলে বলল নীরব আর লিমাকে। ওরা দুজন ভূত দেখার মতো তাকিয়ে রইল মাহাদির দিকে। তারপর আধ ঘন্টা পর এসে পৌঁছলো অ্যাম্বুলেন্স, মাহাদিকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। মাহাদিকে 15 দিন থাকতে হবে হাসপাতালে। তারপরও তার পায়ের পুরো ঘা শুকালো না। এক সপ্তাহ বাসায় রেস্টে থাকার পর মাহাদি সুস্থ হয়ে উঠল। স্বপ্নটা দেখার পর থেকে মাহাদির একটা কথাই মনের ভেতর সব সময় ঘোরাঘুরি করে, ওই মেয়েটা কেমন আছে? মেয়েটাকেও নিশ্চয়ই হাসপাতালে নিতে হয়েছে। তার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বপ্নটার জন্য অপেক্ষা করতে হবে। কোনোভাবে যদি ওই মেয়েটি একা ওই স্বপ্ন দেখে তবে খুব ভয় পাবে। বেচারি মাহাদিকে পেয়ে সাহস পেয়েছিল। আচ্ছা সত্যি স্বপ্নটা আবার দেখা যাবে তো, নাকি এই স্বপ্ন আর কোনো দিনও মাহাদির দেখা হবে না? মেয়েটি তো বলেছিল আবার দেখা হবে স্বপ্নে, মেয়েটা মিথ্যা বলতে পারে না। সেদিন দুপুর 2টা নীরব মাহাদিকে দেখতে এসেছে। নীরবের কেন যেন মনে হচ্ছে মাহাদি আর আগের মতো নেই, কেমন যেন পাল্টে গেছে।
কিরে, শরীর কি এখনো খারাপ লাগছে?
না, আমি ভালো আছি।
তুই কি কোনো বিষয় নিয়ে টেনসড?
না।
চিন্তা করিস না, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মেয়েটা কি বলেছে তুই ওই স্বপ্নটা আবার দেখবি?
হ্যাঁ, তাই তো বলল।
আচ্ছা আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওনার সাথে একটু কথা বলে দেখ কি বলে। উনি স্বপ্ন নিয়ে অনেক কিছু জানেন, কোন স্বপ্নের মানে কি সব ওনার জানা আছে, হয়তো বা উনি তোকে বাঁচাতেও পারবে।
আমি কোথাও যেতে পারবো না।
আচ্ছা তোর যেতে হবে না, আমি যা করার করছি।
এক গ্লাস পানি এনে দে তো।
আচ্ছা ওষুধগুলো ঠিক মতো খাচ্ছিস তো?
হ্যাঁ খাচ্ছি, বাট আমি তো সেরে গেছি, এই ওষুধ খেয়ে আর কি হবে?
ডাক্তার খেতে বলেছে, চুপচাপ খা।
এই দেখ আমি কিন্তু খুব ভালো হাঁটতেও পারছি এখন।
দেখ বাচ্চাদের মতো কথা বলবি না। আচ্ছা আমি দেখি ওই কবিরাজ ঢাকা আছে কিনা।
চলে যাচ্ছিস?
উঠলাম,
কাল একবার আসিস।
আচ্ছা।
মাহাদি প্রায় সেরে উঠেছে, তবে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না মাহাদির। শুধু নীহারিকার কথা মনে পড়ছে। কোন নারীর প্রতি এক অদৃষ্ট টান হাড়ে হাড়ে টের পাচ্ছে মাহাদি। প্রত্যেকটা মিনিটে মিনিটে মনে হচ্ছে মেয়েটা ভালো আছে তো, মেয়েটার সাথে আবার দেখা হবে তো। আচ্ছা কেন মনে হচ্ছে এমন? তবে কি মাহাদি মেয়েটির প্রেমে পড়েছে? আর অজানা অচিনে একটি মেয়ে যে শুধু স্বপ্নে বিদ্যমান, যার অস্তিত্ব বাস্তবে আছে কি না তার কিছুই সে জানে না, তার প্রেমে কি করে সে পড়তে পারে? না, আর কিছুই চিন্তা করতে পারছে না মাহাদি। কিছুদিন ধরে ভালো করে ঘুমাতেও পারছে না। চোখ বন্ধ করলেই মনে হয় ওই নীল শাড়ির অপরূপা মেয়েটি তাকে ডাকছে। মাহাদি খুব ভালো করেই জানে এ তার মনের ভুল। কাউকে নিয়ে বেশি চিন্তা করলে এমন হওয়াটাই স্বাভাবিক। পরদিন সন্ধ্যে নীরব আবার এসে হাজির, সাথে কি একটা বইও নিয়ে এসেছে। চোখে মুখে আগ্রহ ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম ঘরে ঢুকে বলল,
দোস্ত তোর ওই স্বপ্নে উপহার পাওয়া বইটা কই? দে তো।
কেন, ওই বই দিয়ে তুই কি করবি?
আরে তুই দেই না, তারপর বলছি।
এই নে, তোর হাতে ওই বইটা কিসের?
জাপানি ভাষা শেখার বই।
জাপানি ভাষা শিখে তুই কি করবি?
ওফ, চুপ থাক তো,
যা ইচ্ছা কর।
ইয়েস, পুরো মিলে গেছে।
কি মিলে গেছে?
এইদিকে দেখ, তোর স্বপ্নে পাওয়া বইটার শেষ পৃষ্ঠা যে ভাষায় লেখা হয়েছে তা হলো জাপানি ভাষা।
দোস্ত, তাহলে তুই ট্রান্সলেট করে আমায় বল ওই পৃষ্ঠাতে কি লেখা আছে।
একটু অপেক্ষা কর, আমি ট্রান্সলেট করে তোকে বলছি।
স্বপ্নের জগৎ থেকে বলছি, হে মানব, তোমার জন্য অপেক্ষামান আমি এবং আমরা। তোমার জন্য অপেক্ষামান একটা জগৎ, যে জগতে জাগতিক শক্তির নাম স্বপ্ন, যে জগতের জাগতিক আর্তনাদের শেষ বিন্দুর নাম মৃত্যু। তোমার অপেক্ষায় দিন গুনছে এক জ্বলন্ত কয়লা সমাজ। জাগতিক সব মায়ার বিরুদ্ধে গিয়ে তোমার আসতে হবে এই জগতে এক খেলায়। হে মানব, তোমার আসতে হবে ততদিন পর্যন্ত যতদিন তোমার দেহে প্রাণ আছে। সবটুকু শোনার পরও মাদের ভালো খারাপ কোনোটাই বোধ হচ্ছে না, কারণ তার মনে হয় পৃথিবী একটা খেলা, আর খেলাকে তার নিজ গতিতে চলতে দিতে হয়। হার জিত তো থাকবেই, এবার শুধু অপেক্ষা স্বপ্নের জগতে খেলার জন্য। খুব ঘুম পাচ্ছে মাহাদির, রাতে খাওয়া দাওয়া না করে শুয়ে পড়েছে মাহাদির। গভীর ঘুমের মধ্যে মাহাদির টের পাচ্ছে ওই বন মানুষের মতো দুটো লোক এসে তাকে ডাকছে। তারপর তাকে নিয়ে গেল আগের খোলা মাঠে, তবে নীহারিকাকে দেখা যাচ্ছে না, কিন্তু আশেপাশে কান্নার শব্দ শোনা যাচ্ছে। সবাইকে দেখে মনে হচ্ছে সবাই অপেক্ষা করে আছে। মাহাদির সবার মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, জায়গাটা শান্ত মরুভূমির মতো, কিন্তু ভাবতে অবাক লাগে, হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে জেগে উঠবে জ্বলন্ত কয়লার জগৎ। এদিকে নীহারিকা নামের ওই রূপবতী মেয়েটি এসে পড়েছে, ভীত ভীত চোখে চারদিকে তাকাচ্ছে সে। মাহাদিকে দেখতে ছুটে গেল মাহাদির কাছে, তারপর মাহাদির হাতটা জাপটে ধরল। মেয়েটার মুখ থেকে কিছুটা হলে ভয় ভয় ভাবটা কাটতে শুরু করেছে।
ভালো আছো?
হ্যাঁ ভালো আছি, কিন্তু আমরা এখন একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছি, খুব বেশিক্ষণ ভালো থাকা যাবে না।
খুব একটা খারাপ লাগছে না স্বপ্নটা।
কেন?
কারণ আমার জীবনে দেখা সবচেয়ে রূপবতী মেয়েকে সঙ্গে নিয়ে যে কোনো কিছুর উপর দিয়ে চলে যেতে পারি।
আমিও তোমাকে সঙ্গে পেয়ে খুব সাহস পাচ্ছি। আগে যতখানি খারাপ লাগত এখন আর ততখানি লাগছে না।
আচ্ছা, তুমি কি সত্যি বাস্তবে আছো?
হ্যাঁ আছি, আমিও তোমার মতোই মানুষ। সব শুরু হয়ে গেছে, এখন দৌড় শুরু করতে হবে।
আচ্ছা, ওই বইটা তুমি আমায় কেন দিয়েছিলে?
এই বড় মানুষের মতো দেখতে লোকগুলো আমায় দিয়েছিল, আর এই স্বপ্ন দেখে তারাই যাদের কাছে এই বইটা আছে। এই বইয়ের ভেতরেই হয়তো সব রহস্য লুকিয়ে আছে যা আমার জানা নেই।
বেশি কথা বলার সুযোগ পাওয়া গেল না। আগের মতো প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে গেল মাহাদিয়া নীহারিকার। তারপর একসময় স্বপ্নটা শেষ হল, পায়ে ফোসকা পড়ে গেছে। সাত দিন আগে মাহাদি টেবিলের উপর সব প্রয়োজনীয় জিনিস এনে রেখেছিল, তাই নিচে নামতে হল না মাহাদিকে। হাত বাড়িয়ে টুথপেস্ট নিয়ে নিজেই নিজের দুপায়ে লাগিয়ে নিল। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তার, পানি দিতে পারলে খুব ভালো হতো। নীরবের বাসা মাহাদের বাসা থেকে খুব দূরে নয়, তাই নীরবকে খুব স্বাভাবিক ভাবে আসতে বলল। ফজরের আজান হয়ে গেছে, অন্ধকারও কেটে গেছে। নীরব মাহাদির অবস্থা দেখে হতবাক, মাহাদিকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। আগের মতোই সব চলছে। তারপর 15 দিনের মাথায় মাহাদি আবার সেরে উঠল। মাহাদির স্বপ্ন নিয়ে নীরবের আগ্রহের কোনো শেষ নেই। তার জানাশোনায় কবিরাজ আছে, যে কিনা স্বপ্নের সব ধরনের অর্থ এবং ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানে। নীরব ঠিক করল যেভাবেই হোক মাহাদিকে নিয়ে ওই কবিরাজের কাছে যাবে, কিন্তু মাহাদিকে কিছুতেই রাজি করানো গেল না, তাই নীরব ওই কবিরাজকে নিয়ে এলো মাহাদির বাসায়। কবিরাজকে দেখে মাহাদির চোখ কপালে উঠে গেল, ইয়া বড় বড় দাড়ি গোফ নেই বললেই চলে। হাতে একটা অদ্ভুত লাঠি আর কাঁধে থলে ঝুলছে।
কিরে, এ লোকটা কে? আর ঘরের ভিতরে আসলি কেন?
আরে আসতে কথা মা, উনি খুব বড় একজন কবিরাজ, দেশ বিদেশ ঘুরে বেড়ায়।
তো তাকে দিয়ে আমি কি করবো?
আরে তোরা বলছিলাম না যে একজন কবিরাজের কাছে যাইতে তো স্বপ্নের ব্যাপারটার জন্য।
আমি না তখনই বলে দিলাম আমি যাব না, তুই তাকে নিয়ে আসলি কেন?
অনেক কষ্ট করে নিয়ে আসছিলে, আর তুই এইভাবে কতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবি, ভালো হতে হবে না?
আচ্ছা ওনাকে এদিকে আসতে বলবি নাকি আমি যাব?
ডাক্তার বলেছে আরো কিছুদিন পর হাঁটতে, আর তুই এখনই উঠে পড়লি, বস এখানে আমি ওনাকে ডেকে আনছি।
আচ্ছা বাবা বসলাম।
ওই যে ওর কথাই বলেছিলাম আপনাকে।
নাম কি
আমাকে বলছেন?
হ তোমার এই কইতাছি।
আমার নাম মাহতি।
আচ্ছা তোমার বন্ধু নীরব যা বলল তা কি সত্য?
কি বলেছে তা তো আমি জানি না।
তুমি নাকি স্বপ্নে একটা বই পাইছো, তারপর নাকি তুমি একটা স্বপ্ন দেখা শুরু করলা, যা স্বপ্নে দেখো তাই নাকি তোমার বাস্তব জীবনে প্রভাব পড়ে, আগুনের উপর দিয়া হাঁটো তাই নাকি তোমার পায়ে খোসকা পইড়া ক্ষত হইয়া যায়?
জি এটা আমার সাথেই ঘটছে।
আচ্ছা তোমার বইখান কই? আমার কাছে আয়না দাও।
নীরব ওই টেবিলের ড্রয়ের ভেতর থেকে বইটা এনে দেতো।
এই যে নিন।
কই কিছুই তো লেখা দেখি না,
শেষ পৃষ্ঠায় যান।
এইটা আবার কোন দেশি ভাষা?
এটা জাপানি ভাষা।
ও আচ্ছা আমার এক গ্লাস পানি আইনা দাও, আমি আমার কাজ শুরু করি। লক্ষ্য রাখো পানিতে যেন কোনোভাবেই নখ না লাগে।
এই যে নিন আপনার পানি।
নখ লাগে নাই তো?
না একটুও লাগেনি।
পানির ভিতর তোমার আঙ্গুলটা চুবাও।
জি কোন আঙ্গুল?
ডাইন হাতের কাইন আঙ্গুল।
চুবাইলাম। আঙ্গুল উঠাবো?
হ উঠাও। তোমার সমস্যাটা আমি বুঝা ফেলাইছি, তোমারে আলগা আসর করছে।
আলগা আসর কি?
এত কিছু বোঝানোর সময় নাই। আচ্ছা তুমি কি স্বপ্নে কোনো মাইয়ারে দেখো?
হ্যাঁ দেখি।
সব পরিষ্কার, ওই মাইয়াটাই হইল পরি, তোমারে তার পছন্দ হইছে, তার দেশের লগেই পরিচয় করাইয়া দিতাছিল সে, আস্তে আস্তে তার দুনিয়ার লগে তোমারে অভ্যস্ত করার চেষ্টা করতাছে।
সে কি আমাকে নিয়ে যাবে?
কোনদিন না কোনদিন সে তোমারে লইয়া যাইব, আর এর থেকে বাঁচার জন্য একখান রাস্তা আছে।
কোন রাস্তা?
একখান পাড়া জবাই দিতে হইব, 10,000 টাকা লাগবো। ভাইবা দেহ দিতে পারবা কিনা?
ঠিক আছে আমি আপনাকে জানাবো।
আচ্ছা আমি তাইলে উঠি, আমার মেলা জায়গায় যাইতে হইব। আর একটা কথা, এই বইটা আমারে 2 দিন পর গিয়া দিয়া আইসো, আজ আমি একটু শেরপুর যাব তাই নিলাম না।
এই পর্বে আমরা দেখতে পাই মহাদেশের স্বপ্নে, স্বপ্নে মহাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে মাদি চোখ খুলে দেখে যে অদ্ভুত কিছু প্রাণী দাঁড়িয়েছে, এবং সেই প্রাণীগুলোর কাঁধে 3 জন মানুষ, এবং সেই প্রাণীগুলো মানুষগুলো হাসতে থাকে সবাই। একটা পর্যায়ে মেয়েটা ভীষণ ভয় পেয়ে যায় এবং মাহাদিকে বলে তার সঙ্গে দৌড়তে হবে, পালাতে হবে সেই জায়গা থেকে। এবং চতুর্দিকে আগুন জ্বলছিল এবং গনগনে কয়লার উপর দিয়ে মাহাদি ছুটে চলতে থাকে সেই মেয়েটির সঙ্গে। এবং একটা পর্যায়ে যন্ত্রণায় মাহাদির ঘুম ভেঙে যায় এবং তাকিয়ে দেখে যে তার পুরো পা পড়ে গেছে। অত রাতে তার বন্ধু নীরবকে খবর দেয় এবং নীরব এসে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে 15 দিন মাহাদিকে থাকতে হয়। এইভাবে মাহাদি আবারও স্বপ্ন দেখে, আবারও তার পা পড়ে যায়। যেহেতু তার বন্ধু নীরবকে সে প্রথম খবর দিয়েছিল পা পড়বার পর এবং নীরবই তাকে নিয়ে গিয়েছিল হাসপাতালে পরপর দুবার, তাই নীরব একদিন এসে তাকে বলে যে একজন কবিরাজের কাছে তাকে নিয়ে যাবে, যে কবিরাজ হয়তো তাকে উদ্ধার করতে পারবে সে স্বপ্নে দেখার বই থেকে। এবং নীরব একটা জাপানি ভাষা শিখবার বই নিয়ে আসে এবং বইটি এনে ট্রান্সলেট করে দেখে। সেখানে লেখা আছে যে স্বপ্নের জগৎ থেকে বলছি হে মানব, তোমার জন্য অপেক্ষামান আমি এবং আমরা, তোমার জন্য অপেক্ষামান একটি জগৎ, যে জগতের জাগতিক শক্তির নাম স্বপ্ন, যে জগতের জাগতিক আর্তনাদের শেষ বিন্দুর নাম মৃত্যু। তাহলে কি হতে যাচ্ছে? তো যাই হোক, এইসব পড়ে খুব ভয় পেয়ে যায় মাহাদি এবং নীরব দুজনেই, এবং নীরব সে কবিরাজকে নিয়ে আসতে চায় এবং একটা পর্যায়ে কবিরাজকে সে নিয়ে আসে মাহাদির বাড়িতে। এবং কবিরাজ তাকে বলে যে সেই স্বপ্নে, কবিরাজ তাকে জিজ্ঞেস করে স্বপ্নে কোনো নারীর সঙ্গে তার আলাপ হয়েছিল কিনা, এবং মাহাদি বলে যে হ্যাঁ, একজন অপূর্ব সুন্দরী নারীকে সে দেখতে পায়। এবং কবিরাজ বলে যে সেই নারী আসলে একটি পরী, তাকে আসর করেছে নানা কিছু। এবং তারপর সেই কবিরাজ তাকে বলে যে 10,000 টাকা খরচ করতে হবে, অর্থাৎ একটা পাঁঠা বলি দিতে হবে। কিন্তু সেদিন কবিরাজ সেই টাকা তার কাছ থেকে নেয় না, তাকে শহরের বাইরে যেতে হবে, সে কারণে সে বলে যায় যে পরে এসে সেই কাজটি করে দেবে। তারপরে কি সেটা জানতে হলে থাকতে হবে কুয়াশার শেষ পর্বে, যা এক্ষুনি শুরু হচ্ছে। তাই সঙ্গেই থাকবেন, আমি শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। কুয়াশা কবিরাজ বিদায় হলো। কবিরাজকে মোটেও সুবিধার মনে হলো না মাহাদির, ধান্দাবাজ টাইপ লোক। এরপর নীরব চলে যায় রাতের দিকে। মাহাদি শোয়ার সাথে সাথে ঘুম নেমে এলো। আজও সে স্বপ্নটা সব ঠিক আগের মতোই আছে। নীহারিকা আর মাহাদি দৌড়চ্ছে আর মাঝে মাঝে দুজনের মধ্যে কথা বিনিময় হচ্ছে, কিন্তু যে বিষয়টা মাহাদি দেখল তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। মাহাদি দেখল বন মানুষের মতো দেখতে একজন লোকের কাঁধের উপর বসে আছে নীরব। নীরব খুব কাঁদছে। নীহারিকাকে জিজ্ঞেস করতে সে বলে উঠল, ছেলেটি আর বাঁচবে না, খুব শীঘ্রই মারা যাবে। এক চিৎকারে ঘুম ভেঙে গেল মাহাদির। পায়ের ব্যথার চেয়েও বেশি ব্যথা অনুভব করছে বুকে, বুকের ভেতরটা চিন চিন করছে ব্যথায়। মাহাদি ভাবতেই পারছে না নীরব আর এই পৃথিবীতে থাকবে না। নিজের সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যুর সংবাদ আগে আগে জানতে গেলে কি করা উচিত তা মাহাদির জানা নেই। নীরবকে ফোন দিয়ে আসতে বলল। তখন রাত 4টা বাজে। নীরব এসে হাজির হল, তবে একা না, অ্যাম্বুলেন্স নিয়ে। মাহাদিকে আবার সে হাসপাতালেই নেওয়া হল। হাসপাতালের বার্ন ইউনিটের প্রায় সবাই মাহাদিকে চেনে, খুব স্বাভাবিক হয়ে গেছে মাহাদির এই ব্যাপারটা। হাসপাতালে নিয়ে আসার মতো কিছু হয়নি বলে ধারণা মাহাদির, কিন্তু তা একদমই মানতে রাজি নয় নীরব। প্রত্যেকবার নীরবের জোরাজুরিতে আসতে হয় হাসপাতালে। এই মানুষটা যদি না থাকে তাহলে মাহাদি তার ঘরের মধ্যে মরে পড়ে থাকলেও বোধহয় কেউ খবর নিতে আসবে না। এই মানুষটা কি সত্যি সত্যি পৃথিবী ছেড়ে যাচ্ছে? না, আর ভাবতে পারছে না মাহাদি। তারপর নীরব কেবিনে এসে বসল, খুব নরম গলায় বলল,
এখন কেমন লাগছে শরীরটা?
আমি শুরু থেকেই ভালো আছি, আর তুই শুধু শুধু আমায় হাসপাতালে নিয়ে এলি। হাসপাতালে আসার মতো এবার তেমন কিছুই হয়নি।
চুপচাপ কিছু যে হয়নি তা তো দেখতেই পাচ্ছি।
দেখ, আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাব।
যাইস বাবা যাইস, আগে ঘাটা একটু ভালো হোক। আচ্ছা ভালো কথা, আমি ওই বইটা আজ কবিরাজকে দিয়ে এসেছি।
ভালো করেছিস। আচ্ছা কবিরাজ কোথায় থাকে?
তালপুরটির পিছনের দিকে নেওয়াপাড়া হাজিবাড়ি বললেই দেখাই দিবে সবাই, ওই কবিরাজ ওখানেই থাকে।
তুই আমার বাসায় যাওয়ার ব্যবস্থা কর, আর মার সাথে কথা হইলে বলিস কিছু টাকা পাঠাতে।
আচ্ছা বলবো। আচ্ছা ওনাকে কি সব খুলে বলবো?
কোনো দরকার নেই, শুধু শুধু চিন্তা করবে। আর আমি তো দিব্যি সুস্থ, এখানে এসেছি, এখানে তো
শুধু তোর বাড়াবাড়িতে আসতে হলো।
তুই চুপ করবি? সারাদিন শুধু বক 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 করেই যাচ্ছিস। আচ্ছা, তুই কি ওই তোর স্বপ্নের মেয়েটার প্রেমে পড়েছিস নাকি? তোর লক্ষণ তো ভালো না।
পড়লে পড়েছি, আর প্রেমে পড়া কি দোষের কিছু?
বাবা, ডাল মে কুছ কালা হে।
তোর সমস্যাটা কি বলতো?
না, আমার আবার কি সে সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, মেয়েটা বাস্তবে থাকলেই হয়।
আমার খারাপ লাগছে, তুই যা।
ঠিক আছে, যাচ্ছি, তুই শুয়ে পর, ঘুমোলে ভালো লাগবে।
নীরব শুন।
বল।
একটু সাবধানে চলিস ভাই, কখন কি হয় বলা যায় না তো।
আমার আবার কি হবে, তুই নিজেকে নিয়ে চিন্তা কর।
তবুও দোস্ত, একটু দেখে শুনে চলিস।
ঠিক আছে, এবার বক বক বন্ধ করে একটা লম্বা ঘুম দে, আমি ডাক্তারের সাথে কথা বলছি।
মাদির খুব কান্না পাচ্ছে। নীরবের মতো বন্ধু মাদি তার জীবনে আর দেখেনি। সত্যি জীবনটা ভালোবাসার কাছে খুব ছোট। মাদি মনে মনে প্রার্থনা করছে ওই নীহারিকা মেয়েটার কথা যেন মিথ্যা প্রমাণিত হয়। সব বন্ধু বান্ধব মিলে দেখতে এলো মাদিকে। সবাই মূল ঘটনার কিছুই জানে না। মাদির মিথ্যা বলতে একদমই ভালো লাগে না, তবু মিথ্যা কথা বলতেই হলো। আর ডাক্তার বলেছে দুদিনের মধ্যেই বাসায় চলে যেতে পারবে। আর পরদিন দুপুরে এলো মৃদু। মৃদু সম্পর্কে মাদির মামাতো বোন, অনেক দিন পর দেখা। মৃদুর সাথে দেখা হয়েছিল গত বছর মৃদুর বিয়েতে, এরপর আর দেখা হয়নি। সংসার নিয়ে ব্যস্ত মৃদু ছুটে এসেছে মাদির অসুস্থতার কথা শুনে। মৃদুর মুখে সব সময় একটা হাসি লেগে থাকে, তো আজ তার মুখ বড়ই মলিন। মলিন মুখে মৃদুকে দেখতে একদমই ভালো লাগে না। তারা কথা বলছে আর তার মাঝখানে মাদির ফোন বেজে উঠল। লিমা ফোন দিয়েছে। প্রথমবারে ফোনটা রিসিভ না করলেও দ্বিতীয়বার ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো মাহাদি।
হ্যালো।
হ্যালো মাহাদি, দোস্ত।
কিরে, কি হয়েছে?
তুই এখন কই?
আমি এখনো হাসপাতালে, কাল রিলিজ দিবে।
দোস্ত, একটা খুব খারাপ খবর আছে রে।
কি খারাপ খবর?
নীরব, নীরব দোস্ত, নীরব।
কি হয়েছে নীরবের?
দোস্ত, নীরব আর নাই।
নেই মানে কি বলছিস এসব?
হ্যাঁ, কিছুক্ষণ আগে নীরব মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে।
কোথায়? কিভাবে? নীরব এখন কোথায়?
ওকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হচ্ছে, তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয়।
আমি আসছি। আর তুই তুই এখন কি নীরবের বাসায় না?
না রে, আমি যাচ্ছি ওদের বাসায়, খুব কান্না পাচ্ছে, রাখি দোস্ত।
তুই যা, আমি আসতেছি।
নীহারিকার কথা সত্যি হল, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বন্ধুর মৃত্যুর খবর আগে থেকে জানা সত্ত্বেও কিছু করতে পারল না। মাদি এখনো পুরোপুরি সেরে ওঠেনি, হাঁটতে পারছে তবে খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে হাসপাতাল ম্যানেজ করে মাদি মৃদুকে নিয়ে চলে গেল নীরবের বাসায়। মানুষের প্রচন্ড ভিড় হয়ে গেছে মাদির বাসায়। সেখানে সব বন্ধুরা মাদির আগেই উপস্থিত হয়ে গেছে। সামনেই রাখা আছে বন্ধু নীরবের লাশ। চঞ্চল নীরব আজ সত্যি সত্যি নীরব হয়ে গেছে। এই পৃথিবী ছেড়ে নীরবকে চলে যেতে হচ্ছে নীরবে। এরপর দেখতে দেখতে এক মাস কেটে গেল। মাহাদি এখন সম্পূর্ণ সুস্থ। মাহাদি অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই স্বপ্নটার জন্য। কিন্তু সেই স্বপ্নের দেখা এক মাসে একবারও পাওয়া গেল না। ও কিছুতে বুঝতে পারছে না এমনটা হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে। তবে কি নীরবের সাথে কোনো রহস্য লুকিয়ে আছে? আবার এমনটা নয় তো যে নীরব মারা যাবার কারণে সে আর স্বপ্ন দেখছে না? না, কিছুই পরিষ্কার না, সব কিছুই ঘোলাটে হয়ে আছে। নীহারিকার কথা খুব মনে পড়ছে, বিহারিকার ঠিকানাটা জেনে নিলেই হতো, আর পরের বার দেখা হলে অবশ্যই জেনে নিতে হবে বিহারিকার ঠিকানা। এত মায়াবতী একটা মেয়ে এত কষ্ট পায় তা ভাবতেই খারাপ লাগে। আগে কেউ কোনোদিন যদি প্রশ্ন করত তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি, মাহাদি উত্তর দিতে পারত না। কিন্তু এখন সে জানে এই প্রশ্নের উত্তর। মাহাদি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হল ওই লাজুক চোখের মেয়েটার সাথে হাত ধরে জ্বলন্ত কয়লার উপর দিয়ে দৌড়ানো সেই মুহূর্তগুলো। ওই মুহূর্তগুলোতে যেমন আছে কষ্ট, তেমনই আছে ভালোবাসা। মাহাদির চোখ বন্ধ হয়ে আসছে, হঠাৎ কলিং বেল বেজে উঠল। মাহাদি উঠে গিয়ে দরজা খুলল।
কি অবস্থা তোমার, শরীরটা ভালো আছে?
জি, আমি এখন পুরোপুরি সুস্থ।
ও আচ্ছা, তাইলে তো ভালাই। আমি ছোট্ট একটা কাম করছিলাম, এইটুকুতেই ভালো হইয়া যাইব এইটা তো জানা ছিল না।
আপনি আবার কি করলেন?
ইয়ে মানে আমি তোমার ঘরটা একটু বন্ধ করিয়া দিছিলাম।
দূরে থেকে আবার কিভাবে ঘর বন্ধ করলেন?
এইটারে কয় গায়েবি ঘর বন্ধ করা। এর লেগে দেখতা শোনা, একবারে সবকিছু ঠিক হইয়া গেছে।
আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসেন।
আচ্ছা যাইতাছি, তয় যদি কিছু খরচপাতি দিতা বুঝ হইত।
হ্যাঁ বুঝছি, এত মিনমিন করে না বলে কত দিতে হবে সেটা বলেন।
আমি তো ছোট্ট একটা কাজ করছি, তুমি খুশি হইয়া যেটা দিবা এইটাতেই আমি খুশি।
আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। এই যে ধরেন, এটা নিয়ে বিদায় হন।
অসময়ে আয়সা পড়ছি, মনে কিছু নিও না, এখন তাইলে আসি।
আচ্ছা শুনেন, আপনাকে যে বইটা দেওয়া হয়েছিল তা দিয়ে আপনি কি করেছেন?
তেমন কিছুই না, তবে ওই বইয়ে যা লিখা ছিল তা পড়া আমার লোম খাড়া হইয়া গেছিল।
কেন, কি লিখা ছিল?
সব কথা কখন যায় না, কবিরাজদের কিছু নিয়ম কানুন আছে, এইটা তো মানতে হয়। এই লেখাগুলান কারো কাছে বলা নিষেধ আছে।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আপনার বলার দরকার নেই, শুধু এটাই বলেন এটা কোন ভাষায় লেখা আছে।
ইয়ে মানে ভাষাটার নাম হইল গিয়া কামরূপ কামাখ্যা ভাষা।
বুঝছি, বাদ দেন, আপনার সাথে কি আমার বইটা আছে?
হ্যাঁ আছে।
ঠিক আছে, বইটা আমাকে দিয়ে যান।
বইটা দিয়ে আর কি করবা কও,
আপনাকে দিতে বলছি আপনি দেন।
ঠিক আছে ঠিক আছে, এই লও তোমার বই, যদি আমার প্রয়োজন হয় একটা ফোন দিও, এই যে আমার নাম্বার।
আচ্ছা,
লোকটা যে সব বানিয়ে বানিয়ে বলেছে তা কথা শুনেই বোঝা যাচ্ছে। হঠাৎ বইয়ে হাত দিতে মনে হলো এই বইয়ের মধ্যেই সব। বইটা নিয়ে যাওয়ার পর থেকে মাহাদি আর ওই স্বপ্নটা দেখেনি। হয়তো বা এমনও হতে পারে এখন বইটা তার কাছে এসেছে, তাই সে এখন থেকে সেই স্বপ্নটি আবার দেখবে, আবার সে হাত ধরে দৌড়তে শুরু করবে। মাহাদি শুনেছে মন থেকে কিছু চাইলে নাকি তা পাওয়া যায়, তাই মন থেকে চাচ্ছে সেই স্বপ্নটা যেন আবার সে দেখে। নীহারিকার সাথে দেখা হলে তার ঠিকানাটা নিতে এবার ভুলবে না মাহাদি। এদিকে রাত গভীর হয়ে গেছে আর তার সাথে সাথে মাহাদির ঘুমও গাঢ় হতে লাগলো। হঠাৎ মাহাদি দেখল সে মাঠে দাঁড়িয়ে আছে, ওই বন মানুষের মতো দেখতে অদ্ভুত লোকগুলো এগিয়ে আসছে মাহাদির দিকে। মাহাদির সামনে এসে থামল লোকগুলো, তারপর ওখানকার একটা লোক মাহাদির দিকে তাকিয়ে স্পষ্ট বাংলায় বলল, এই বইটা ধরো, কিছুক্ষণ পর একজনকে নিয়ে আসতে হবে তোমার। মাহাদি অবাক হয়ে বলল, কে সে? তারপরে লোকটা বলল, তার নাম রুমঝুম। মাহাদি বলল, নীহারিকা কোথায়? তখন এই লোকটা বড় বড় চোখ করে তাকিয়ে বলল, নীহারিকা মারা গেছে, তুমি সেদিন আসছিলে না তাই মেয়েটাকে একাই দৌড় শুরু করতে হয়। দৌড়বার এক পর্যায়ে নীহারিকে পড়ে যায়, আর এখানে পড়ে যাওয়ার একমাত্র পরিণাম হল মৃত্যু। নীহারিকার পুরো শরীরে আগুন লেগেও মারা যায়। মাহাদি কিছুতেই বুঝতে পারছে না নীহারিকা আর নেই। সে থাকলে বোধ হয় মেয়েটাকে আরেকটু সাহস দিতে পারত। মাহাদি কিছুতেই পড়তে দিত না নীহারিকাকে। মাহাদি চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আর একবার আমি নীহারিকার সাথে হাত ধরে দৌড়তে চাই। তারপর মাহাদি অন্য কারো স্বপ্নে প্রবেশ করল।
এই যে শুনছেন?
জি, আমাকে বলছেন?
জি, আপনাকেই বলছি। আপনার নাম কি রুমঝুম?
হ্যাঁ, আমি রুমঝুম।
শুভ জন্মদিন রুমঝুম।
ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না।
আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি।
তাই কিভাবে?
একদিনই সব জেনে নিতে চাচ্ছেন? একদিনে সব বলে ফেললে বাকি স্বপ্নগুলোতে যে কথা বলার বিষয় পাবো না? অন্য একদিন বুঝিয়ে দেব। আজ আমি আসি?
না, একদম না। আমি সবকিছু না জানা পর্যন্ত আপনাকে যেতে দিচ্ছি না।
সবকিছু জানতে চান?
হ্যাঁ, সবকিছু জানতে চাই।
সবকিছু জানতে চাইলে আপনাকে অন্য একটা জগতে প্রবেশ করতে হবে।
করতে হলে করব, তবু আমি জানতে চাই আপনি কে।
ঠিক আছে, আপনি বইটা রেখে আমার সঙ্গে চলুন।
এই বইটা কি আমার জন্মদিনের উপহার?
হ্যাঁ, এটা ঘরে রেখে আসুন।
হ্যাঁ, এইবার চলুন আপনার জগতে।
চোখ বন্ধ করুন।
করলাম। আর কতক্ষণ?
এবার খুলুন।
বাহ, জায়গাটা তো দারুণ।
আমরা এখন একটা জগতে আছি, আর আমরা দুজনেই একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি।
দুঃস্বপ্ন বলছেন কেন? এ তো সুন্দর একটা স্বপ্ন। জায়গাটা কত সুন্দর।
আমারও এক সময় এমনই মনে হয়েছিল, কিন্তু আজ বুঝতে পারছি এ এক দুঃস্বপ্ন।
আচ্ছা, ওরা কারা?
ওরা এই জগতের রাজা। ওদের নির্দেশেই সব হয়।
ওরা 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 এমন এমন বিভৎস কেন?
আমি জানি না।
আচ্ছা, কয়েকজনকে দেখা যাচ্ছে মানুষের মতো। ওরা ওই বন মানুষের মতো দেখতে লোকগুলোর কাঁধে উঠে কেন বসে আছে? আর ওরা এমন করে কাঁদছে কেন?
কারণ ওরা খুব শীঘ্রই মারা যাবে।
কি বলছেন এইসব? আপনি কি সত্যি বলছেন?
হ্যাঁ, এটাই সত্যি। প্রস্তুত হন দৌড়াবার জন্য।
কেন?
এখন কয়লা সমাজ জেগে উঠবে। জ্বলন্ত কয়লায় পুরো জগৎ ডুবে যাবে, আর আমরা কষ্ট পেতে থাকব। যত দাঁড়িয়ে পড়ব তত বেশি কষ্ট পাব। আমাদের দৌড়াতে হবে।
আচ্ছা, ওই 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 বন মানুষের মতো দেখতে লোকগুলোর কিছু হবে না এই কয়লার আগুনে?
না, ওদের কিচ্ছু হবে না।
আচ্ছা, আমরা তো একটা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না?
হ্যাঁ, স্বপ্ন অথবা দুঃস্বপ্ন।
তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না?
চলুন, আমাদের এখনই দৌড়াতে হবে, না হয় পা পড়ে যাবে।
ও, পা তো পড়ে যাচ্ছে একদম।
আরো আরো তাড়াতাড়ি দৌড়ান।
আমি এদিক দিয়ে দৌড়াচ্ছি।
আহ, পড়ে যাচ্ছে। আহ,
আপনার শরীরে তো আগুন ধরে গেছে।
আহ,
সকালবেলা মাদের ঘর থেকে পোড়া একটা লাশ উদ্ধার করে পুলিশ। কোথাও কোনো আগুনের ছিটে ফোটাও নেই, শুধু লাশটাই পোড়া। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা কার লাশ। শরীরের প্রত্যেকটা অংশ পুড়ে গেছে মাহাদির। বিধ্বস্ত এই লাশটি একটা রহস্য ছাড়া আর কিছুই নয়, যে রহস্য কেউ কখনোই ছুঁতে পারবে না। আমাদের আশেপাশে এমন হাজারো রহস্য থেকে যায় অজানাই, কিছু স্বাভাবিকতা বাড়িয়ে দেয় ভয়ের আঙিনা। কিছু কিছু প্রাপ্তি না পাওয়ার থেকেও ভালো, কিছু কিছু ভালোবাসা স্বপ্নের মতোই রহস্যময়। সত্যি স্বপ্ন এক রহস্যময় জগৎ।
কুয়াশা
বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল স্বপ্ন অথবা দুঃস্বপ্ন। লিখেছেন অভ্র আহমেদ, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীর বিভিন্ন চরিত্র যারা অভিনয় করেছেন। মাহাদির চরিত্র অভিনয় করেছে সমন্বয়, নীরবের চরিত্র উপল, লিমার চরিত্রে তানজিলা, নিহারিকার চরিত্রে শাড়ি, কবিরাজ হয়েছেন মঞ্জু এবং রুমঝুম ছিলেন কায়নাত। জানিয়ে দিলাম আজকের কুয়াশার গল্পের নাম এবং কলাকুশলীদের নাম। শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী, এখন বিদায় নিতে হবে। আবারও কথা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময় কুয়াশায়। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
কুয়াশা 89.1.2